রমজানুল মুবারকের আনন্দময় স্মৃতি যেমনিভাবে প্রকৃতির কোল জুড়ে বসন্তের শুভাগমন হয়, ঠিক তেমনি রুহানি জগতের বসন্তকালের আগমন হয় মাহে রমজানে। আমরা কতই না সৌভাগ্যবান যাদের জীবনে আবার রুহানি বসন্ত ফিরে এসেছে আরো একবারের জন্য। নয়তো এমন কতজন ছিল যারা এই বসন্তকালের আগে আমাদের ছেড়ে চলে গেছেন। তাই আমাদের খুশি হওয়া উচিত, এই দিন আমাদের জীবনে আবার ফিরে আসবে। প্রিয় ইসলামী ভাইরা, অন্যান্য বছরের মতো এবারও মাহে রমজানুল মুবারকে মাদানী চ্যানেল জ্ঞানগর্ভ ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠান দিয়ে সাজিয়েছে তার অনুষ্ঠানমালা। আসুন রমজানুল মুবারকের সেই আনন্দময় স্মৃতিতে আবারও অবগাহন করি। মাদানী চ্যানেলের প্রিয় দর্শকবৃন্দ, সেহেরির আনন্দময় ক্ষণে আপনারা দেখেছেন ফাইজানে সেহেরি।
প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আগে আসুন আমরা তেলাওয়াতে কোরআন শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বিসমিল্লাহির রহমানির রহিম।
আসুন আমরা নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله واہ کیا بتہا تیرا وہ کیا جود و کرم اے شہ بتہا تیرا نہیں سنتا ہی نہیں مانگ
মাশাআল্লাহ সুবহানাল্লাহ ফ্রিজ টাইম ফেরার মাদ্রী চ্যানেলের দর্শক বৃন্দ আপনারা অনুষ্ঠান দেখছেন ফেজানি তেহরি এই অনুষ্ঠানে আমরা আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ কোরআনে মজিদ ফুরকানে হামিদের তেলাওয়াত শুনলাম নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার আমরা চেষ্টা করলাম আজকের বিষয় হচ্ছে আশরায়ে মাগফিরাত মাগফিরাতের দশ দিন জি মদিনা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কিতাবের মধ্যে এসেছে আমিরুল মুমিনী হযরতে মাওলানা কাইনাত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ইরশাদ ফরমাচ্ছেন যদি আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে শাস্তি দেওয়া উদ্দেশ্য কত আল্লাহ তাআলার যদি উম্মতে মুহাম্মদীকে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য থাকতো তাহলে রমজান ও সূরায়ে ইখলাস শরীফ কখনো দান করতেন
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে রহমতে কোনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আমাকে জিবরিল আলাইহিস সালাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন হে জিবরিল আলাইহিস সালাম কি ব্যাপার আমি অমুকের ছেলে অমুককে জাহান্নামীদের কাতারে দেখছি আমি আরজ করব ইয়া ইলাহি আমি তার নামে আমালে কোনো এমন নেকি পাইনি যে তাকে আমি জান্নাতীদের কাতারে করে দিই তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ইরশাদ হবে কি হে জিবরিল সে দুনিয়ায় আমাকে ইয়া হান্নান ইয়া মান্নান বলে দেখেছিল কি আমার ছাড়াও কেউ হান্নান আর মান্নান আছে এ কথা বলার পর তাকে জান্নাতীদের কাতারে রাখা হবে
সুবহানাল্লাহ আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া ফাইজানে রমজান কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে ওহে রহমত প্রাপ্তিরা যারা রহমত চাও যখন তিনি ক্ষমা করতে চান তখন আসলে আল্লাহ তাআলা বাহ্যিকভাবে যত ছোট নেকি হোক না কেন যত ছোট আমলেই সে করুক না কেন তিনি সেটার উপর ভিত্তি করে দয়া পর্ব সইয়ে সুতরাং অর্থাৎ আল্লাহ তাআলা আযজা ওয়াজাল যদি কোনো বান্দা ছোট আমলও করে সামান্য নেক আমলও করে তাহলে এটার বদলতে তাকে কি করতে তার উপর দয়া পর্ব সইয়ে যান যেমন এই প্রসঙ্গে বহু সংখ্যক হাদিস বর্ণিত রয়েছে এর মধ্যে এক নারীকে শুধু এই জন্যই ক্ষমা করে দেওয়া হয়েছে যে সে এক পিপাসার্থ কুকুরকে পানি পান করিয়েছে অর্থাৎ শুধু একটি পিপাসার্থ কুকুরকে পানি পান করানোর বদলতে আল্লাহ তাআলা এক নারীকে কি করে দিয়েছেন
ভোর প্রায় পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে মাহে রমজানের পবিত্র সময়ে দেখেছেন নিগরানী সুরার সুন্নাতে ভরা বয়ান
আজ মুসলমান আপনে অন্দর কো গায়রত পেদা করে শরম পেদা করে جب وہ اپنی عورتوں کو اپنی بچیوں کو اپنی بیوی کو بے پردہ گھماتا ہے بے پردہ پھراتا ہے گاڑی کی فرنٹ سیٹ پر بے پردہ بٹھاتا ہے موٹر سائیکل کی پیچھے کی سیٹ پر بے پردہ بٹھاتا ہے بھائی اپنی بہنوں کے ساتھ بے پردہ گھومتے تو تھے لیکن اب بے غیرتی نے اتنا عروج لیا ہے کہ آج بہنوں کے ساتھ ناچتے ہیں کل باپ اپنی بیٹی کے بے پردہ لے کر گھومتا تو تھا لیکن آج باپ اپنی جوان بیٹیوں کے ساتھ شادی و دعوتوں میں ناچتا ہے کل شوہر اپنی بیوی کو بے پردہ لے کر گھومتا تو تھا لیکن آج اپنی بیوی کو لوگوں کے بیچ میں خود اس کے ساتھ ناچتا بھی ہے نچواتا بھی ہے ہمارا کلچر بن گئے جب شادی ہوگی تو شادی کے اندر گھر کے مرد اور گھر کی عورتیں ناچیں گی اور باقاعدہ اس کی پریکٹس کی جائے گی مہینہ ڈیڑھ مہینہ پہلے اس کی پریکٹس کی جائے گی اور ان لوگوں کو ہائر کیا جائے گا جو ان کو ناچنا سکھائیں گے تاکہ یہ گھر والوں کے سامنے بھرے ہال کے بیچ میں اپنے فن کا بے ڈھنگا مظاہرہ کریں گے اور یہ خاندان کے بڑے عزت دار کہلانے والے لوگ کرسیاں لگا کر گھر کے مرد اور عورتیں ان کا ناچ دیکھیں گے اے غیرت مند مسلمانوں اے غیرت مند اسلامی بھائیوں میں آپ کو پوچھتا ہوں کہ آپ روک نہیں سکتے کس نے کہا تھا گن پوائنٹ کے اوپر کہ جا کر اس بے ہودا ڈانس کو دیکھو بے ہودا گانوں کو دیکھو بے ہودا فنکشنوں کو دیکھو بے ہودا دعوتوں میں جاؤ کس نے کہا تھا آپ کو منع کر دیتے ایک وہ وقت تھا کہ شوہر دیکھ رہا ہے کہ بیوی دروازے کے کنارے پر کھڑی ہوئی ہیں اور ان کی غیرت ایمانی جوش کھاتی ہے کہ میری بیوی گھر سے باہر کیسے, تو پتہ چلتا ہے سانپ نے باہر نکالا ہوا ہے. اور آج خوب بے پردگی کا بازار گرم ہے, بازاروں میں بے پردگی بے پردگی ہے. نہ بھائی کو پڑھیے, نہ باپ کو پڑھیے, نہ ماں کو, جن کو نہیں پڑھی میں ان کا کہہ رہا ہوں. اگر وہ ناراض ہوتے تو آدھی روٹی کب کھانا. ہمارے معاشرے کا بیڑا غرق ہو گیا ہے, نوجوانوں کا بیڑا غرق ہو گیا. ہم تو صحابیات کی زندگی کو دیکھتے ہیں, ہم تو صالحات کی زندگی کو دیکھتے ہیں, ہم تو صحابہ کرام کی زندگی کو دیکھتے ہیں, ہم تو ازواج مطہرات امہات المومنین ان کی زندگیوں کو دیکھتے ہیں. عائشہ صدیقہ رضی اللہ تعالیٰ نے ہماری امی جان ہے, ہم تو حج کے موقع پر احرام کی حالت میں ان کے پردے کو اور ان کا چہرہ چھپانا دیکھتے ہیں. ہم تو اس خاتون جنت فاطمہ زہرا رضی اللہ تعالیٰ عنہا کی بات کرتے ہیں کہ جو اس بات کو بھی پسند نہیں کرتی تھی کہ میرے انتقال کے بعد میری کفن میں لپٹی ہوئی لاش کبھی کوئی غیر مرد دیکھے. ہم تو اس تعلیم کی بات کرتے جو میرے پیارے مصطفیٰ صلی اللہ تعالیٰ علیہ وسلم نے اپنے صحابہ کرام اور صحابیات کو دی. ہم فقہاء کرام کے ان احکامات کی بات کریں گے کہ جن میں عورتوں کا گھر میں رہنا کس قدر افضل اور کس قدر بہتر قرار دیا گیا. ہم ان بزرگوں کی باتیں کریں گے نا, کہ ہم آج کل کے لوگوں کی باتیں کریں گے جو بے پردگی کو پروموٹ کرتے ہیں, جو بے پردگی کرنے کو یہ کہتے ہیں جناب یہ عورتوں کی آزادی ہے. ارے عورتوں کی آزادی کہاں سے؟ یہ جناب بڑے شدت پسند لوگ ہیں, بڑے سخت قسم کے لوگ ہیں, ان کو جناب تھوڑا سا نرمی پیدا کریں. یار کس بات کی نرمی پیدا کریں؟ ہم نے کہا برکا پہنو, برکا اتار دیا, چادر تو چادر اتار دی, دوپٹہ دوپٹہ اتار دیا, اور دوپٹے تک چلے گئے. کس نرمی کی طرف لے کے جا رہے ہو قوم کو, کس بے شرمی بے حیائی کی طرف لے کے جا رہے ہو قوم کو. ہم کہتے تھے جناب فاصلہ رکھو, دیوار ہے, ایک پردہ ہے, ایک حجاب ہے مرد اور عورتوں کے درمیان, اسے مت ڈرو, اس دیوار کو مت گراؤ, بے شرمی اور بے حیائی پروان چڑھے گی. نہیں جناب آپ تو پرانے زمانے کی بات کر, ہم تو اسی وقت کی بات کرتے ہیں جو بات ہمارے نبی پاک نے فرمائی ہے صلی اللہ تعالی علیہ وآلہ وسلم. ہم تو اس دین کی بات کرتے ہیں جس دین نے قیامت تک رہنا ہے. فاصلہ ختم کیے تو کیا ہوا؟ عورتیں مردوں نے مل کر کیا گل کھلایا؟ ناجائز بچے پیدا ہوئے, خودکشیاں بڑھی, طلاقوں کی پرسنٹیج بڑھ گئی. مجھے میں آپ کو بے پردگی کی اگر میں نحوستیں بتاؤں علمان والا پیس. نہیں جناب ہمارے دل میں کچھ بھی نہیں ہے. یہ دل و دماغ کی بات کہاں سے چل پڑی؟ ہم اگر سمجھداری سے کام لیں, اپنی بیٹیوں کی اس طرح تربیت کریں, اپنے گھر والوں کی اس طرح تربیت کریں, تو دیکھیں کس طرح پردہ اور کس طرح حیا کا نظام نافذ ہوتا. میرے ہزاروں اسلامی بھائی اس وقت الحمدللہ فیضان مدینہ میں ہیں. یہ ایک امید ہے کہ انشاءاللہ عز و جل ہمارے یہ اسلامی بھائی ایک مبلغین بن کر جب اس معاشرے میں نیکی کی دعوت عام کریں گے انشاءاللہ برائی دم توڑے گی. اسلامی بہنیں اس بات کو ریئلائز کریں گی کہ ہاں واقعی پردہ تو تھا, واقعی نکاب تو تھا, واقعی حجاب تو تھا, وہ بے پردگی تو نہیں تھی. اور اس دور میں مسلمان ترقی بھی کر رہے تھے, فتوحات بھی ہو رہی تھی, مسلمان سائنٹسٹ بھی بن رہے تھے, مسلمان ریاضی دان بھی تھے, مسلمان کیا نہیں تھے, سب کچھ ہو رہا تھا. ترقی کا تعلق بے حیائی سے ہے ہی نہیں, ترقی کا تعلق بے شرمی سے ہے ہی نہیں. ایجادات اور ترقی کچھ اور سے ہے, بے شرمی اور بے حیائی کچھ اور سے ہے. ہمیں اپنے معاشرے سے بے شرمی اور بے حیائی کو روکنے کی کوشش کرنی ہے, اور اسے مرد اپنا کردار ادا کرے.
زہرের নামাজের পর দেখেছেন বিশুদ্ধভাবে নামাজ পড়ার পদ্ধতি নিয়ে অনুষ্ঠান নামাজের আহকাম.
প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আজকে নামাজের আহকাম অনুষ্ঠান নিয়ে আপনাদের খিদমতে হাজির হয়েছি. আজকের এই পর্বে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা ওই সব বিষয় নিয়ে আলোচনা করব যেগুলোর মাধ্যমে ওযু ভঙ্গ হয়ে যায়, অর্থাৎ ওযু ভঙ্গের কারণ নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আলোচনা করব. ইরশাদ হচ্ছে দশ ধরনের নিদ্রাতে ওযু ভঙ্গ হয়ে যায়. নাম্বার এক, পায়ের উপর ভর দিয়ে হাঁটু গেড়ে বসা অবস্থায় ঘুমালে. আমরা এখন দেখব যে ইসলামী ভাই কিভাবে ঘুমোচ্ছেন, কোন ধরনের বসা অবস্থায় ঘুমালে ওনার ওযু ভঙ্গ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা সেটা দেখব. এখন আমরা দেখতে পাচ্ছি ওনার বসার স্থান খালি, উনি হাঁটুর উপর মাথা রেখে পায়ের উপর ভর করে উনি শুয়ে আছেন. তো উনার বসার স্থান খালি হওয়ার কারণে উভয় নিতম্ব ভালোভাবে সংযুক্ত নয়, তাই একটি শর্ত আমরা পেলাম. দ্বিতীয় নম্বর শর্ত, উনি যে অবস্থায় গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যান, অর্থাৎ অচেতন অবস্থায় নিদ্রার মতো উনি নিদ্রা যান, নিদ্রার ক্ষেত্রে যদি কোনো প্রতিবন্ধকতা না হওয়ার. দুই নম্বর হচ্ছে, চিত হয়ে শয়ন করা অবস্থায় ঘুমালে, চিত হয়ে যদি কেউ শয়ন করে শুয়ে যদি ঘুমায় তাহলে তার বজু ভেঙে যাবে। আমরা দেখছি আমার ইসলামে দেখাচ্ছেন এভাবে যদি কেউ ঘুমিয়ে যান, গভীর ঘুমে যদি আচ্ছন্ন হয়ে যান চিত হয়ে, তাহলে তার বজু ভঙ্গ হয়ে যাবে। তিন নম্বর, যদি উপুর হয়ে শয়ন করা অবস্থায় ঘুমলে। চতুর্থ নম্বর, ডান কাতে বা বাম কাতে শয়ন করা অবস্থায় ঘুমালে, ডান কাতে অথবা বাম কাতে শয়ন করা অবস্থায় ঘুমলে। আমার ইসলামী ভাই এখন বাম কাতে, এখন উনি বাম কাতে ঘুমোচ্ছেন, বাম হাত ওনার চেহারার নিচে, কিছুটা অংশ মাথার নিচে, ইনি এখন বাম কাতে ঘুমোচ্ছেন। ওনার পৃষ্ঠদেশ, ওনার নিতম্ব একদম সংযুক্তহীন, অর্থাৎ ভালোভাবে সংযুক্ত না। আর এই অবস্থায় যদি তিনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যান, অচেতন অবস্থায় ঘুমিয়ে যান, তাহলে তার ওযু ভেঙে যাবে। উনি এখন ডান কাতে ঘুমোচ্ছেন, এই অবস্থায় যদি ওনার গভীর ঘুম চলে আসে তাহলে তার ওযু ভেঙে যাবে। পঞ্চম নম্বর হচ্ছে, এক কনুইতে ঠেস দিয়ে বা এক হাতের উপর ভর দিয়ে ঘুমলে, ইনি অসতর্ক অবস্থায় ঘুমাচ্ছেন, এভাবে যদি উনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যান, আমরা দেখতে পাচ্ছি ওনার নিতম্ব পিছনে কোনো সংযুক্ত নেই, ওনার নিতম্ব ভালোভাবে সংযুক্ত না থাকার কারণে আর ওনার গভীর ঘুম চলে আসার কারণে, উনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাওয়ার কারণে দুইটা শর্ত একসাথে পাওয়া যাচ্ছে, তো এই অবস্থায় ওনার ওযু ভেঙে যাবে। ছয় নম্বর আমরা দেখব, বসে ঘুমানোর সময়, বসে ঘুমানোর সময় একদিকে ঝুঁকে পড়লে এবং এক অথবা উভয় নিতম্ব উঠে গেলে, একদিকে উনি যদি ঝুঁকে পড়েন, যেই ঝুঁকার কারণে ওনার একটা নিতম্ব অথবা উভয় নিতম্ব যদি মাটি থেকে আলাদা হয়ে যায়, আসন থেকে আলাদা হয়ে যায়, ভালোভাবে সংযুক্ত না থাকে, এই শর্ত এবং সাথে সাথে ওনার গভীর ঘুমের কারণে, অর্থাৎ দ্বিতীয় নম্বর শর্ত অচেতন অবস্থায় নিদ্রার কারণে ওনার ওযু ভেঙে যাচ্ছে। সাত নম্বর হচ্ছে, জীবজন্তু নিচু ভূমিতে নামার সময়, জীবজন্তু নিচু ভূমিতে নামার সময় এদের জিন শূন্য পৃষ্ঠে সাওয়ার অবস্থায় ঘুমালে। আট নম্বর, ঘুমানোর ধরন হচ্ছে, যেই অবস্থায় আমাদের ওযু ভেঙে যাবে সেটা হচ্ছে প্যাট উরুর উপর রেখে, প্যাট আমরা রানের উপর রাখব। এরপর দোজানু হয়ে বসে ঘুমানোর সময় উভয় নিতম্ব সংযুক্ত না থাকলে, আমরা ইসলামী ভাই দেখাচ্ছেন প্যাট উরুর উপর, ইসলামী ভাই ঘুমোতে ঘুমোতে এভাবে ঝুঁকে গেলেন যে ওনার প্যাট উরুর উপর, ঠিক রানের উপর। যে ইসলামী ভাইরা আমরা দেখতে পাচ্ছি আমার ইসলামী ভাই শুয়েছেন, ওনার প্যাট ঠিক উরুর উপর, প্যাট ঠিক রানের উপর রেখে উনি দোজানু হয়ে বসা অবস্থায় ঘুমোচ্ছেন, আর এই অবস্থায় ওনার নিতম্ব মাটির সাথে সংযুক্ত না, অর্থাৎ সামনের দিকে বেশি ঝুঁকে পড়ার কারণে ওনার উভয় নিতম্ব ওই আসন থেকে মাটি থেকে কিছুটা আলাদা হয়ে গিয়েছে, সংযুক্ত না থাকার কারণে আর ওনার গভীর ঘুম পাওয়া যাওয়ার কারণে ওনার ওযু ভেঙে যাচ্ছে। এই অবস্থায় যদি কেউ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যান তাহলে তার ওযু ভেঙে যাবে। নয় নম্বরটা হচ্ছে, মাথা উরু ও পায়ের গোছার উপর রেখে চার জানু হয়ে বসা অবস্থায় ঘুমালে। তো ইনি দেখাচ্ছেন কিভাবে ঘুমোতে, এভাবে অনেকে ঘুমিয়ে যায়, ওনার ঠিক মাথার কিছু অংশ রানের উপর আর কিছু ওই পায়ের ঝিমুতে ঝিমুতে, হয়তো নিচের দিকে ওনার পায়ের গোছার উপর কিছুটা চলে আসছে। তো এটার অনেক ধরনের অবস্থা হতে পারে, ঘুমের উপর ভিত্তি করে আস্তে আস্তে নিচের দিকে চলে যেতে পারেন বা এদিকে চলে আসতে পারেন। মোট কথা এই চারজন অবস্থায় এভাবে যদি অসতর্ক অবস্থায় ঘুমায়, এই অবস্থায় দেখা যাচ্ছে ওনার পেছনের দিকের নিতম্ব ঠিক মাটির সাথে সংযুক্ত নেই, সামনের দিকে ঝুঁকে পড়ার কারণে কিছুটা হালকা হয়ে গেছে, আর উনি অসতর্ক অবস্থায় ঘুমাচ্ছেন, অচেতন অবস্থায় ঘুমানোর কারণে দুইটা শর্ত একসাথে পাওয়া যাওয়ার কারণে ওনার ওযু ভেঙে যাচ্ছে। দশ নম্বর, ওই অবস্থায় ওযু ভেঙে যাবে যেভাবে আমাদের ইসলামী বোনেরা, মেয়েরা, মহিলারা সিজদা করে থাকেন, অর্থাৎ ওনাদের প্যাট উরুর সাথে এবং বাহু পার্শ্বের সাথে, বাহু উভয় হাতের বাহু পার্শ্বের সাথে তার বুকের এই পাশের সাথে লাগিয়ে উভয় হাতকে মাটিতে বিছিয়ে মহিলারা যেরূপ সিজদা করে থাকে সেরূপ সিজদারত অবস্থায় ঘুমালে তার ওযু ভেঙে যাবে। এখন দেখাচ্ছেন উনি কিবলার দিকে সিজদা করছেন কিভাবে ঘুমোলে এই অবস্থায় যদি ওযু থাকে আর ওযু অবস্থায় যদি এভাবে ঘুমোন তো তার ওযু ভেঙে যাবে। উনি ওনার দুই হাত মাটির সাথে লাগিয়ে দিয়েছেন, বাহু পার্শ্বের সাথে, আর ওনার উভয় পা ওনার ডান দিকে প্রসারিত, আর ওনার ঠিক উভয় নিতম্ব মাটি থেকে কিছুটা আলাদা, অর্থাৎ উনি বাম নিতম্বের উপর বসেছেন, এর কারণে ডান নিতম্ব উপরের দিকে। তাই ওনার মাটির সাথে উভয় নিতম্ব সংযুক্ত না থাকার কারণে আর এই অবস্থায় উনি একদম অসতর্ক অবস্থায় ঘুমানোর কারণে উভয়টা শর্ত পাওয়া যাচ্ছে, তাই ওনার বজু ভেঙে যাচ্ছে।
তারপর দেখেছেন রমজানের ফজিলত ও মর্যাদা নিয়ে অনুষ্ঠান রমজান আল্লাহ আজ্জা ওয়া জাল্লার মেহমান।
আমরা কুরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করব।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
দর্শকবৃন্দ, আজকের যে বিষয় আমরা নিয়েছি সেই বিষয়টি হচ্ছে সন্তানের শিক্ষা। ইমরান হাসান, আজকের কোন নসিহত শোনাবেন আমাদেরকে?
ইনশাআল্লাহ আমিরুল সুন্নতের লিখিত কালাম,
আমিরুল সুন্নতের লিখিত
যা বাংলা হয়েছে
ইনশাআল্লাহ।
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজ্জা বাজাল ইরশাদ ফরমাচ্ছেন,
তরজমাই কাঞ্জুলি ইমান, নিজেকে ও নিজের পরিবার বর্গকে ওই আগুন থেকে রক্ষা করো। তখন সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার নিজের পরিবার বর্গকে কিভাবে বাঁচাতে পারি? তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তাদেরকে এই কাজের আদেশ দাও যা আল্লাহ তাআলার পছন্দনীয়, এবং সেই কাজ করা থেকে নিষেধ করো যা আল্লাহ তাআলার অপছন্দনীয়। তো এইভাবে যদি আমাদের সমাজের মধ্যে আমাদের পিতামাতারা, আমাদের পরিবার পরিজনকে, আমাদের পরিবারের যারা কর্তা রয়েছেন, অভিভাবক রয়েছেন, তারাও যদি নিজের সন্তানদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার তাওয়াক্কুলের শিক্ষা, কুরআনে পাকের শিক্ষা, আহলে বাইতের প্রতি ভালোবাসার শিক্ষা, আর রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মহব্বতের শিক্ষা দিত, তাহলে আমাদের কত শান্তি চলে আসতো আমাদের পরিবারের মধ্যে। আর এই ব্যাপারে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরো ইরশাদ ফরমাইয়েছেন, যেমন শুউবুল ঈমান এর মধ্যে উল্লেখ রয়েছে, সন্তানের প্রতি পিতামাতার উপর অধিকার রয়েছে, তা যে তাদের ভালো নাম রাখবে এবং উত্তম আদব শিখাবে।
তো মুফতি আমজাদ আলী আজমী রহমাতুল্লাহ তার আগে ফরমান, মা বাবা তার সন্তানকে সর্বপ্রথম কোরআন করিমের শিক্ষা দিবে, মানে কোরআন শরীফ পড়াবে, তারপর তার দিনের প্রয়োজনীয় যেগুলো প্রয়োজনীয়, যেমন নামাজ, রোজা, পবিত্রতা, বেচা কিনা, এই সকল বিষয়গুলো তাকে কি করবে শিখাবে। এটা মা বাবার একবার প্রথম দায়িত্ব। তাফসীরে কুরতুবীর মধ্যে হযরত আল্লামা কুরতুবী রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেন, আমাদের উপর প্রথম নাম্বার ফরজ, তিনি লেখেন যে আমাদের উপর প্রথম নাম্বার ফরজ হচ্ছে নিজের সন্তান, নিজের পরিবার বর্গ যারা রয়েছে তাদের দিনের শিক্ষা দেওয়া।
আসর নামাজের পরে দেখেছেন আসুন দোয়া শিখি।
প্রিয় মাদানী মুন্নারা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে মাদানী চ্যানেলের মাদানী মুন্না এবং মাদানী মুনিরা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আরো একবার উপস্থিত হয়েছি আপনাদের কাছে, আপনাদেরই সেই প্রিয় অনুষ্ঠান, বিশেষ অনুষ্ঠান, শিক্ষামূলক অনুষ্ঠান আসুন দোয়া শিখি নিয়ে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আজকের পর্বে ইস্তিনজা যাওয়ার পূর্বে এবং ইস্তিনজা থেকে বের হওয়ার পরে যে দোয়া পাঠ করতে হয় এই দোয়া শিখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো আসুন আমরা প্রথমে ইস্তিনজা যাওয়ার পূর্বে যে দোয়া আমাদের পাঠ করতে হবে সেই দোয়া আমরা মুখস্থ করে নিই, অনুশীলন করে নিই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি মিনাল খুবসি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস ওয়াল খাবাইস ওয়াল খাবাইস ওয়াল খাবাইস। জি আপনি বলুন।
আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস।
সুবহানাল্লাহ। যেভাবে আমরা প্রথমে ইস্তিনজাখানা প্রবেশের পূর্বে দোয়া শিখে নিলাম ঠিক তেমনি ভাবে ইনশাআল্লাহ এখন আমরা ইস্তিনজাখানা থেকে বের হয়ে যে দোয়া পাঠ করব ওটা সেটা শিখে নিই ইনশাআল্লাহ। সবজন আলহামদুলিল্লাহিল্লাযী 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 أذهب عني الأذى عني الأذى وعافاني 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 আপনি শুনিয়ে দিন।
আর তারপরে দেখেছেন পেরেশানিগ্রস্ত মানুষের পেরেশানি থেকে মুক্তি লাভের জনপ্রিয় অনুষ্ঠান রুহানি চিকিৎসা।
মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ, রুহানি চিকিৎসার এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা আপনাদের কল শুনব আর কল শুনে রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। আসুন কৃষ্ণাই ভেরা আমরা কল শুনি, দেখি কোন ইসলামী ভাই কোথা থেকে আমাদেরকে কল করেছেন। জি ভাই, কল শুনিয়ে দিন।
আমি ওখান থেকে ফোন করছি, আমার কোনো কিছু বললে মনে থাকে না এই জিনিসটা আর কি। সেজন্য বা কোনো জিনিস যদি আমি শুনে কোনো জিনিস শিখতে যাই তাহলে আমি বারবার এটা করে আমার কিন্তু এটা মুখস্থ হয় না আর কি। বা অনেক সময় দেখা যাচ্ছে আমি নামাজ পড়তে হচ্ছে, নামাজ পড়তে হচ্ছে, তার মাঝে আমি পরাঘাত করলাম সেটাও মাঝে মাঝে আমি ভুলে যাই।
আচ্ছা, কোন কথা মনে থাকে না, আপনি ভুলে যান, আমি রুহানি চিকিৎসা জানিয়ে দিচ্ছি প্রিয় ভাই, আপনি মনোযোগ সহকারে শুনুন। আর এই আমলটি ওই সকল ইসলামী ভাই ইসলামী বোনও করতে পারবেন যারা কথা স্মরণ রাখতে পারেন না বা কোনো কিছু রেখে ভুলে যান বা স্মরণ শক্তি কম রয়েছে। তো যাদের এই সমস্যা রয়েছে আপনারা এই আমলটি করে নেবেন। আমি রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করছি। পাঁচ অক্ত নামাজের পর মাথার উপর ডান হাত রেখে এভাবে ডান হাত রেখে 11 বার ইয়া কাওয়িয়ু 11 বার পাঠ করুন। কিছুদিন এই আমলটি আপনি করুন, মাথার উপরে এভাবে হাত রাখবেন পাঁচ অক্ত নামাজের পর পর। যেমন আপনি এখন আসরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়ার পরে ইমাম সাহাব যখন সালাম ফিরিয়ে দেয় আপনি ফিরালেন, এরপরে ডান হাত এভাবে মাথার উপরে রেখে ইয়া কাওয়িয়ু আপনি 11 বার পাঠ করুন। আল্লাহ যদি চায় তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার এই সমস্যা দূর হয়ে যাবে আর আপনার স্মরণ শক্তিও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি ভাই, কল শুনিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
হ্যাঁ, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নাসির নগর থেকে। আমার মাথা ব্যথা অনেক দিন ধরে, এই যে রমজান আসার পর থেকে মাথা ব্যথা।
আচ্ছা, মাথা ব্যথা, মাথা ব্যথা প্রায় লোকের হয়ে থাকে। তো যার যার মাথা ব্যথা হয়ে থাকে আপনারা এই আমলটি করে নিবেন। আমাদেরকে ফোন করেছেন ভাই, আপনি এই আমলটি করে নিন, লা ইলাহা ইল্লাল্লাহ 75 বার আসরের নামাজের পর পাঠ করে মাথায় ফু দিন। লা ইলাহা ইল্লাল্লাহ 75 বার আসরের নামাজের পর পাঠ করে মাথায় ফু দিন। আল্লাহ যদি চায় তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মাগরিবের নামাজের পর আপনারা দেখেছেন ইলম ও হিকমতপূর্ণ আমিরে আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার সরাসরি প্রশ্নোত্তর বিষয়ক অনুষ্ঠান মাদানী মুজাকারা।
আমিরে আহলে সুন্নাত ইয়ে ইরশাদ ফরমাইয়ে কে জুতো কি আওয়াজে নিকালতে হুয়ে লাওজে ইদার উদার দেখতে হুয়ে আকর আকর কর চলনা কেসা হে।
পারা 15 সূরা বনি ইসরাইল আয়াত নম্বর 37 মে আল্লাহ তবারক ওয়া তাআলা কে ইরশাদ হে, وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَاحًا إِنَّكَ لَنْ تَخْرِقَ الْأَرْضَ وَلَنْ تَبْلُغَ الْجِبَالَ طُولًا। ترجمہ کنزول ایمان, اور زمین میں اتراتا نہ چل, بے شک ہرگز زمین نہ چیر ڈالے گا اور ہرگز بلندی میں پہاڑوں کو نہ پہنچے گا۔ دعوت اسلامی کے شرعیتی ادارے مکتبۃ المدینہ کے مطبوعہ 1197 صفحات پر مشتمل کتاب بہار شریعت جلد 3 پیج نمبر 435 پر فرمان مصطفیٰ صلی اللہ تعالی علیہ وآلہ وسلم ہے, ایک شخص دو چادریں اوڑے ہوئے اترا کر چل رہا تھا اور گھمنڈ میں تھا, وہ زمین میں دھسا دیا گیا, وہ قیامت تک دھستا ہی چلا جائے گا۔ سرور کائنات شہنشاہ موجودات صلی اللہ تعالی علیہ وآلہ وسلم بسا اوقات چلتے ہوئے اپنے کسی صحابی رضی اللہ تعالی عنہ کا ہاتھ اپنے دست مبارک سے پکڑ لیتے. پیارے آقا صلی اللہ تعالی علیہ وآلہ وسلم جب چلتے تو کسی قدر نے کسی حد تک آگے جھک کر چلتے، گویا کہ آپ بلندی سے اتر رہے ہیں. راہ چلنے میں پریشان نظری یعنی بلا ضرورت ادھر ادھر دیکھنا سنت نہیں، نیچی نظریں کیے پروقار طریقے پر چلیے. جوتے پٹختے ہوئے جیسے پٹاخ 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 چلتے ہیں، سیڑھیاں چڑھتے ہوئے دم دبک ساتھ چلتے ہیں، چپلیں بج رہی ہوتی ہیں، جوتیاں بج رہی ہوتی ہیں. اب مسجدوں میں قدم زور زور سے رکھ کے دمک پیدا کر کے لوگ چلتے ہیں، حالانکہ مسجد کے آداب عام سڑکوں پر چلنے کے آداب سے مختلف ہیں. یہاں تو زیادہ بچنا چاہیے کہ پاؤں کی چاپ نہ سنائی دے. لیکن اگر آپ پنجوں پر وزن دیں گے نا چلنے میں تو آواز پیدا نہیں ہوگی. مسجد میں تو خاص اس کا اہتمام کرنا چاہیے. سرکار اعلی حضرت رحمت اللہ تعالی نے مسجد میں خاص کر اس طرح پاؤں مبارک رکھتے تھے پنجے کے اگلے حصے پر اس کا وزن ہوتا تھا، تاکہ بالکل بھی آواز مسجد میں پیدا نہ ہو، مسجد کے آداب کے خلاف. اور راستے میں بھی یہ جو زور زور سے پٹاخ پٹاخ چلتے ہیں، اب تو لیفٹ رائٹ کرتے ہو تو خاص جوتے بجاتے ہیں اور زور سے مارتے ہیں، پاؤں نہیں نہ اس سے زمین پھٹے گی نہ مطلب یوں اکڑ کے چلے گا بندہ تو پہاڑ تک جا پہنچے گا. یہ تو ابھی اپنا آیت مبارکہ سنی، تو چلنے میں بھی وقار ہو، تمکنت ہو، درمیانہ انداز ہو. یہ نہ ہو کہ مطلب آپ دوڑے چلے جا رہے ہیں یہ لگے، یہ نہ ہو کہ بالکل یعنی کہ بستر مرض سے اٹھ کر اب یہ بڑی مشکل سے آپ بچوں کی طرح چلنا سیکھیں. نارمل چالو، کسی کی توجہ نہ کھینچے کہ اس میں کچھ عجوبہ ہے. ہاں اگر واقعی کو مریض ہے تو مجبور ہے. بعض لوگ کی عادت ہوتی ہے کہ نوجوانوں کی وہ اتنا چلتے ہیں جیسے دوڑے جا رہے ہیں، تو بلا ضرورت ایسا نہ کیا جائے. ہمارے پیارے پیارے آقا صلی اللہ تعالی علیہ وسلم کو جوتوں کی دمک ناپسند تھی. مدنی منوں کو بھی چاہیے کہ وہ بھی اکڑ کر دمک دمک سے نہ چلا کریں، وہ بھی اچھی طرح چلنا سیکھیں، سنت کے مطابق چلنا چاہیے. تو انشاءاللہ اس کا ثواب بھی ملے گا، سنت کی نیت ہوگی تو. واللہ تعالی اعلم ورسوله اعلم عز وجل وصل اللہ تعالی علیہ وآلہ وسلم صلو علی الغبیب علی محمد.
আপনারা দেখেছেন ঈশার নামাজের পর অনুষ্ঠান ক্ষমার দশ দিন.
প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাগফিরাত অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ ইজ্জা ওয়াজাল. মাওলা তাআলা ওনার প্রিয় হাবিব হাবিবে লাবিব হুজুর একরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম এর উসিলাতে আমাদেরকে মাহে রমজান দান করেছেন. আমরা নিশ্চয় অবগত রয়েছি যে এই মাহে রমজানুল মোবারক মাসকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগ রহমতের দশ দিন, দ্বিতীয় ভাগ মাগফিরাতের দশ দিন এবং তৃতীয় ভাগ নাজাতের দশ দিন। ওই আমলগুলোর আলোচনা করা হবে যার মাধ্যমে আল্লাহ তাআলার রহমতে মাগফিরাত হয়ে যায়। মাগফিরাত আল্লাহ তাআলার দয়ার মাধ্যমে হয়ে থাকে। বর্ণিত রয়েছে তাফসীরে দুররে মানসুর প্রথম খণ্ড পৃষ্ঠা ২৭ এর মধ্যে হযরতুল আল্লামা মাওলানা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর মাহবুব দানায়ে গুয়ুব মুনাজ্জাহুন আনিল উয়ুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সম্মানার্থে উত্তম অক্ষরে বিসমিল্লাহির রহমানির রহিম লিখল আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। মাগফিরাত পাওয়ার একটি মাধ্যম এটাও রয়েছে যে আমরা যখনই কোনো
ভালো কিছু লিখবো বা জায়েজ লেখা যদি হয়, তখন আমরা যেন সুন্দরভাবে বিসমিল্লাহির রহমানির রহিম লেখার অভ্যাস করে নিই। আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম যখন বিভিন্ন সম্প্রদায়কে নেকির দাওয়াত সম্বলিত বিভিন্ন চিঠি পাঠাতেন, এর মধ্যেও তিনি সুন্দরভাবে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে নিতেন। বর্ণিত রয়েছে ফয়জানে সুন্নাতের একটি অধ্যায় ফয়জানে বিসমিল্লাহর মধ্যে শাইখ তরিকাত আমির আহলে সুন্নাহ দামাত বারকাত মহল আলিয়া বিসমিল্লাহ শরীফ সম্পর্কে লিখেন, বিসমিল্লাহির রহমানির রহিম কাগজে 35 বার লিখে পূর্বে ও পরে একবার দুরূদ শরীফ পাঠ করে ঘরে টাঙ্গিয়ে দিলে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল শয়তান ঘরে প্রবেশ করতে পারবে না এবং খুব বরকত হবে। যদি দোকানে টাঙ্গিয়ে দেওয়া হয় তাহলে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল ব্যবসায় খুব উন্নতি হবে। আরো বর্ণিত রয়েছে যে মহিলার বাচ্চা বাঁচে না তিনি বিসমিল্লাহির রহমানির রহিম 61 বার লিখে বা লিখিয়ে নিজের নিকট রাখবেন, ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল বাচ্চা জীবিত থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম 70 বার লিখে মৃতের কাফনে দিয়ে দিন, ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল মুনকার নকির এর প্রশ্নের জবাব সহজ হবে।
তারপর দেখেছেন নিগ্রানি সুরার সরাসরি অনুষ্ঠান মিসালি মুআশারা।
আজ হমনে আপনি সিলসিলে কা মৌজু রাখা হ্যায় নাকামি কে আসবাব, বন্দা নাকাম কিউ হো জাতা হ্যায় ইস পর ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল নিগ্রানি মরকজি মজলিসে শুরা হযরত মৌলানা হাজী মোহাম্মদ ইমরান আত-তারি হাফিজাহুল্লাহ তাআলা সে মদনি ফুল লেঙ্গে।
জো লোগ আপনে আহদাফ কো প্র্যাকটিক্যালি নি রাখতে ইয়ানি উসকো আমলি জামা পেহনায়া নাই যা সকতা তো ডেফিনেটলি ফির ও নাকামি কা মুহ দেখতে।
বাজ লোগোঁ কা হুজুর ইয়ে ভি হোতা কি ও খাবোঁ কি দুনিয়া মে রহতে হ্যায় অর অজীব হি আপনে মামলাত হ্যায় উনকো সোচতে রহতে হ্যায়।
ইনসান আপনে জিন্দগি কে রোজমর্রা কে জো মামলাত ইয়া উসকে জেহন পর কুছ সওয়ার হো তো উমুমান খাব উস শে কা আতা হ্যায়।
আজকাল লোগ ইয়ে চাহতে হ্যায় কি মেহনত ভি না করনি পড়ে অর কাম ভি হো জায়ে, জেসে ও পাঞ্জাবি কি এক মিসাল হ্যায় হিং লগে না ফিটকড়ি রঙ ভি আভে চোখা।
নাজায়েজ কিসম কে শর্টকাট ইস্তেমাল করতে হ্যায় তো এসে লোক নাকামি কা মুহ দেখতে হামারে ইয়াহ নাকামি কি আগর আসবাব পর গৌর কিয়া যায় মে সবসে জাদা জিস চিজ কো নাকামি কে সবব মে গিনতি করতা হু উসমে সুস্তি অর কাহিলি হ্যায়।
জি
সুস্ত অর কাহিল অর মেহনত সে জি চুরানে ওয়ালা অর উসমে আপনে শিডিউল অর আপনে জদওয়াল কো আপনে কন্ট্রোল কে সাথ চালানে কি জিসমে তাকত নাই হ্যায় না জিসমে সলাহিয়ত নাই হ্যায় মেয়ে সমজতা হুম ও নাকামি কা মুহ দেখেগা কিউ মে আপকো ইসকি ওয়াজহ বাতাতা হুম উসকো কহি জানা হ্যায় ও উঠনে পর হি কুদরত নি রাখতা তো কহাঁ সে উস টাইম পর পৌঁছেগা ও চিজ উসকে হাত মে এক দিন দো দিন তিন দিন চার দিন কে বাদ ও চিজ উসকে হাত সে নিকল জায়েগি। এক শখস কো কি কহি পৌঁছনা হ্যায় আব ও গফলত মে সুস্তি মে ইয়া আল্লাহ না করে কিসি গুনাহ ভরে সিলসিলে মে দাখিল হো জাতা হ্যায় আর আবি করতা হুম অভি করতা হুম অভি করতা হুম তো এসে শখস ভি উমুমান কামিয়াব নহীঁ হোতে বক্ত কো জায়া করনে কে জো আদি হোতে হ্যায় ও ভি উমুমান আপনে আহদাফ মে কামিয়াব নহীঁ হোতে ও চায় পিনে কে লিয়ে হোটলো পর বেঠে হুয়ে ঘন্টো পর বক্ত বরবাদ কর রহে হ্যায় ও কাহে কি কামিয়াবি ও কহেঙ্গে জনাব হমনে ইতনে বড়ে বড়ে পিসে কমা লিয়ে তো উনকা আগলে হিসসে কে অন্দর পিসে কা ডব্বা ভি গোল হো জাতা হ্যায় ও ইউ পিসে ওয়ালে বনতে ইউ গরীব বনতে ইউ পিসে ওয়ালে ইউ গরীব বনতে জো গ্রেজুয়ালি মেহনত কে সাথ মজদুরি কে সাথ প্ল্যানিং কে সাথ তরিকে কার কে সাথ জো লোক আপনে বিজনেস কো স্টেবল করতে হ্যায় ও ইউ 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 নি হো রহে হোতে উনকি থোড়ি বহুত গ্রাফিক্স উপর নিচে চল রহি হোতি হ্যায় লেকিন ও চুকে প্রপার ট্রেনিং কর রহে হোতে হ্যায় প্রপার মেহনত কর রহে হোতে হ্যায় প্রপার কাম কর রহে হোতে হ্যায় তো ও আগে বড়তে হ্যায় জো তলবা কিরাম প্রপার পড়তে হ্যায় উনি কো ইবাদত পড়নে আতি হ্যায় ওহি কুরআন ও হাদিস পর নজর রখ সকতে হ্যায় অর ওহি আগে জাকর উম্মত কি সহি মায়নো মে রহনুমাই কর সকতে হ্যায়।
বাজ ওকাত এসা হোতা হ্যায় কি বান্দা ও জো ও ডিসকারেজ করনে ওয়ালে হ্যায় উনকি বাতোঁ কো আপনে জেহন পর এসা লে লেতা হ্যায় কি ইয়ে ডিমোরালাইজ হো জাতা হ্যায় یا ڈپریشن کا شکار ہو جاتا ہے یا مایوس ہو جاتا ہے، حوصلہ ہار جاتا ہے، ہمت ہار جاتا ہے اور یہ اپنے مقصد کو جو حاصل کرنا چھوڑ دیتا ہے. تو یہاں آپ کیا فرمائیں گے کہ اگر کوئی ایسا آدمی ہے جو ہمیں ڈسکرج کر رہا ہے یا ہمیں ہمارا حوصلہ جو ہے وہ توڑ رہا ہے تو ایسے حالات میں ہم کیا کریں؟
اس کے لیے ضروری ہے کہ وہ اپنے اندر اخلاص پیدا کرے، اور جو مخلص ہوگا وہ نہ مذمت کرنے والوں کی مذمت کی پرواہ کرے گا، نہ تعریف کرنے والوں کی تعریف سے اس کو اتنا زیادہ کو خاص فرق پڑے گا، وہ اپنے مقصد کی طرف چلتا چلا جائے گا اور بڑھتا چلا جائے گا.
ہمیں دنیا اور آخرت میں کامیابی حاصل کرنے کا طریقہ بتا دے.
ایک ہی طریقہ ہے، اونلی ون وے، وہ ہے اسلام دین، جس میں اللہ تعالیٰ نے بڑے پیارے خوبصورت انداز میں ارشاد فرمایا، یا ایھا الذین آمنوا ادخلوا فی السلم کافہ، اے ایمان والو اسلام میں مکمل داخل ہو جاؤ. ہم اسلام میں مکمل داخل ہو گئے اور اس کی تعلیمات کو خواہ وہ معیشت سے ہو، معاشرت سے ہو، انفرادی ہو، اجتماعی ہو، گھریلو ہو، جس طرح کی بھی زندگی ہے، اگر عین اسلام و دین کو اگر ہم نے اپنے سامنے رکھا، انشاءاللہ دنیا میں بھی کامیابی ملے گی، آخرت میں بھی کامیابی ملے گی.
সুন্দর আচরণ শিখার জনকল্যাণ মূলক অনুষ্ঠান কষ্ট দেবেন না.
প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু, আমাদের ছেলে মেয়েকে কোন বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসুন আমরা হাদিসে কারিমা শ্রবণ করে নেই. জামিউস সাগির কিতাবের 311 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে হুজুর আপাদমস্তক নূর আলাইহি সালাতু ওয়াসালাম ইরশাদ করেন, নিজের সন্তানদেরকে তিনটি অভ্যাসের শিক্ষা দাও. এক, নিজের নবীর ভালোবাসা. নাম্বার দুই, নবীর বংশের ভালোবাসা. নাম্বার তিন, কোরআনে পাকের শিক্ষা. অবশ্যই কোরআনের তেলাওয়াতকারী আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এর নবীদের পছন্দনীয় বান্দাদের সাথে আরশের ছায়াতে থাকবে, যেদিন তার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না. সুবহানাল্লাহ সুবহানাল্লাহ. প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের মন কি চায় না যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আমার ছেলে মেয়েরা শিক্ষিত হোক? যে হাদিসে পাকের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন. তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি সমস্ত কিছু চাইতে নবীকে ভালো না বাসবে. প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু, আমরা আমাদের সন্তানকে যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসা শিক্ষা দিই. প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু, যদি আমরা আমাদের এই সন্তানদের ফিউচার ব্রাইট চাই, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, তাহলে আমাদের একটি কাজ হবে, আর তা হচ্ছে আমাদের এই সন্তানদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা শিক্ষা দেওয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি মহাব্বতের শিক্ষা দেওয়া, ইসলামকে তাদেরকে শিখানো, ছোট্ট সময় থেকেই তাদেরকে যেন আমরা এই প্রশিক্ষণ দেই যে আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে, পৃথিবী থেকে চলে যেতে হবে, ওই মৃত্যুর প্রস্তুতি নিতে হবে. তাহলে আমি বলবো আপনার সন্তানকে দাওয়াত ইসলামের এই মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত করুন, মাদানী চ্যানেল দেখুন এবং দেখান, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সন্তানদের মাঝে সেই উত্তম একটি আখলাক সুপ্রতিষ্ঠিত হবে. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক. দাওয়াত ইসলামী এটাই চায় যেন আমরা আমাদের সন্তানদেরকে কষ্ট না দেই, বরং তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তাদের জন্য দুনিয়া এবং আখেরাত উভয় জাহান কামিয়াবি করি.
তারপর দেখেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান সুন্নতে ভরা বয়ান.
রামকি স্বামী ভাইরা, আজকে আমাদের বয়ানের বিষয় হচ্ছে নিয়ামতের শুকরিয়া আদায় করার পদ্ধতি. হযরত সাইয়েদুনা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তিকে দুনিয়াবি অনেক ধন দৌলত দ্বারা ধন্য করা হয়েছিল, অতঃপর সবকিছু ধীরে ধীরে শেষ হতে লাগলো, তখন সে আল্লাহ তাআলার প্রশংসা ও গুণকীর্তন করা শুরু করলো, এমনকি তার কাছে শুধুমাত্র বিছানোর একটি চাটাই ব্যতীত অন্য কিছু রইল না, কিন্তু সে তারপরও আল্লাহ তাআলার প্রশংসা ও গুণ আলোচনার মধ্যে ব্যস্ত রইল। অপর এক সম্পদশালী ব্যক্তি সেই চাটাইওয়ালাকে বলল, এখন তুমি কি কারণে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছো? সে বলল, আমি সেই নিয়ামতের কারণে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে যদি আমি সারা দুনিয়ার সম্পদও দিয়ে দিই তবুও সেই নিয়ামত আমি পাব না। অপর ব্যক্তিটি অবাক হয়ে জিজ্ঞাসা করল, তা আবার কি? সে উত্তর দিল, তুমি কি নিজের চোখ, জিহ্বা, হাত এবং পা ইত্যাদি দেখছো না? এই সবও তো আল্লাহ তাআলার এক একটি ভরে ভরে নিয়ামত। প্রিয় ইসলামী ভাইরা, এই নসিহতপূর্ণ ঘটনা থেকে জানতে পারলাম যে কৃতজ্ঞতা, সুক্রিয়া শুধু ধন সম্পদ এবং আনন্দ লাভে করা হয় না, বরং সর্ব অবস্থায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজ্জা ওয়া জাল্লার কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। হযরত সাইয়েদুনা মুহাম্মদ বিন হানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের কোন এক বন্ধুর উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেন, এক ব্যক্তি হযরত সাইয়েদুনা আবু হাজেমকে রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আরজ করলেন, হে আবু হাজেম, চোখের কৃতজ্ঞতা কিরূপ? তিনি বললেন, এর দ্বারা ভালো কিছু দেখলে তবে তা প্রকাশ করো এবং যদি খারাপ কিছু দেখো তবে তা লুকিয়ে ফেলো। সে আরজ করল, কানের কৃতজ্ঞতা কিরূপ? তিনি বললেন, যদি এর দ্বারা ভালো কথা শোনো তবে তা স্মরণ রেখো এবং যদি খারাপ কথা শোনো তবে তা গোপন রাখো। সে আরজ করল, হাতের কৃতজ্ঞতা কি? আবু হাজেম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, এর দ্বারা এমন বস্তু অর্জন করো না যা তার জন্য জায়েজ নয় এবং এর মধ্যে যা আল্লাহ তাআলার হক রয়েছে তা বাদ দিয়ে দাও, বাদ দিও না। সেই ব্যক্তিকে আরজ করল, পেটের কৃতজ্ঞতা কি? তিনি বললেন, পেটের কৃতজ্ঞতা হলো যে এর নিচের অংশে খাবার থাকা আর উপরের অংশে ইলম দ্বারা পরিপূর্ণ থাকা। যে আরজ করল, লজ্জাস্থানের কৃতজ্ঞতা কি? বললেন, যেমন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল পবিত্র কোরআনের পারা 18 সূরা মুমিনুন এর 5 6 ও 7 নং আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, তরজমাই কাঞ্জুল ঈমান, এবং যারা লজ্জাস্থানগুলোকে সংযত রাখে কিন্তু নিজেদের পত্নীগণ অথবা শরীয়ত সম্মত ওই দাসীদের নিকট যেগুলো তাদের হাতের মালিকানাধীন রয়েছে এতে তাদেরকে তিরস্কার করা হবে না। সুতরাং যারা এই দু প্রকার ব্যতীত অন্য কিছু কামনা করে তারাই হয় সীমা লঙ্ঘনকারী। তখন সে বলল, পায়ের কৃতজ্ঞতা কি? তিনি বললেন, যদি তুমি এমন কোন জীবিত ব্যক্তিকে দেখো যার প্রতি তোমার ইচ্ছা হয় তবে তুমি এই পা দ্বারা সেই ব্যক্তির মতো আমল করো, অর্থাৎ নেক কাজ করো, এবং যদি তুমি এমন কোন মৃত ব্যক্তিকে দেখো যার প্রতি তুমি অসন্তুষ্ট তবে তুমি এই পা দ্বারা সেই ব্যক্তির মতো আমল করা থেকে বিরত থাকো, অর্থাৎ মন্দ কাজের দিকে পা বাড়িও না। এইভাবেই তুমি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনকারী হয়ে যাবে। আর প্রান্তিক স্বামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, আসলে বাস্তবতা এটাই, আমরা জানি না আসলে আমাদের পা এই দিয়ে আমরা কিভাবে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করব। আমরা জানি না আল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লার প্রদত্ত নিয়ামত চোখ এটা দিয়ে আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে জানি না। প্রান্তিক স্বামী ভাইয়েরা, আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামত আমাদের কান, কিন্তু ওই কান দিয়ে আল্লাহ তাআলার যে কান নিয়ামত হিসাবে দিয়েছে এটার শুকরিয়া আদায় করতে আমরা জানি না।
এরপর আবারও দেখেছেন ইলম ও হিকমতে পূর্ণ আমিরে আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার সরাসরি প্রশ্নোত্তর বিষয়ক অনুষ্ঠান মাদানী মুজাকারা।
নওজওয়ান জিনহে কওম কা সরমায়া কাহা জাতা হ্যায়, জিনকে হাতোঁ মে হ্যায় মুস্তাকবিল কি ভাগ দৌড়, পর আজকাল ইয়ে ইস কদর জেহনি তনাও কা শিকার ক্যুঁ হ্যায়? এক রিপোর্ট কে মুতাবিক হর 10 মে সে ছটা নওজওয়ান জল্দ গুসা আ জানে কে মর্জ মে মুবতলা হ্যায়। ইনকে মিজাজ মে ইস কদর তলখি ক্যুঁ বড় রহি হ্যায়, দোস্তোঁ মে ঘন্টো সরফ হো গয়ে পর উনকে পাস ওয়াক্ত নাহি আপনে বড়ো কে সাথ বৈঠনে কা, ইনসে কুছ আপনি বাতে করনে কা। আমির আহলে সুন্নত সে আর্জ হ্যায়, নওজওয়ানো কে ইস রবৈয়ে নে অর উনকে বড়তে হুয়ে মাসাইল নে মুআশরে মে এক খলা পেদা কর দিয়া হ্যায়। নওজওয়ানো কো কুছ নসিহত ভি ফরমায়ে, ইয়ে ভি ইরশাদ ফরমায়ে কে রাবিতো কা ইয়ে খলা ক্যুঁ কর খতম কিয়া জায়ে।
গুসা তো ইউ তো খর হরেক কো আতা, 100% কো ইরশাদ আতা হো, তো کسی کو کم کسی کو زیادہ، کوئی غصے پر جلدی کنٹرول کر لیتا ہے کوئی دیر میں، تو اچھا شخص وہ ہے حدیث شریف میں تعریف اس کی آئی ہے کہ جس کو غصہ دیر میں آتا ہو اور جلد چلا جاتا ہو، اور اس شخص کی مذمت کی گئی ہے کہ جس کو غصہ جلدی آ جاتا ہو اور دیر میں جاتا ہو، غصہ تو آ ہی جاتا ہے، تو اس کو کنٹرول کرنے کی عادت بنائی ہے، کھڑا ہو تو بیٹھ جائے، بیٹھا ہے تو لیٹ جائے، زمین سے چپٹ جائے، وضو کر لے، اعوذ باللہ من الشیطان الرجیم پڑھے، جہاں غصہ آیا جس پر وہاں سے ہٹ جائے، اس طرح اپنے غصے کا علاج کرے اور ضبط کرے، چپ ہو جائے، بولے کچھ نہیں، غصے میں بولے گا تو کچھ کا کچھ نکل سکتا ہے منہ سے جو بعد میں ندامت کا سبب بن سکتا ہے. اب یہ نوجوانوں کو غصہ آتا ہے، بزرگوں کو نہیں آتا، ایسا نہیں ہے، بوڑھوں کو اس سے زیادہ آتا ہے غصہ. سبھی کو اپنے غصے پر غور کرنا ہے اور اس کو کسی طرح سے بھی کنٹرول کرنا ہے. اب عین ممکن ہے کہ جو نوجوان اپنے ماں باپ کو ٹائم نہیں دیتا اس کا عذر یہ ہو کہ بس جب دیکھو ماں مطلب مجھے ڈانٹتی ہے، باپ کے پاس جاؤ تو وہ بھی جھاڑتا ہے، تو اس لیے میرا گھر میں دل نہیں لگتا. تو اس لیے ماں باپ کو چاہیے کہ خصوصاً جوان بیٹوں کو اور جوان بیٹیوں کو زیادہ سے زیادہ ان کو پیار ہی دیا کریں، یعنی یوں راستہ نہیں نکالا کریں کہ کیا ہم صحیح بات نہیں کریں گے، حق بات نہیں کریں گے، اس سے ہم اس کو سمجھائیں گے نہیں. تب مسئلہ ہے کہ سب کو سمجھانا بھی تو نہیں آتا نا، مصیبت تو یہ نا، سمجھانے کا انداز ہونا چاہیے حکیمانہ. لیکن یہ چھٹا اور دسواں چھوڑ دو، شاید 99.9 اگر کہوں تو مبالغہ کم ہی ہوگا، کہ تقریباً سمجھانے کا انداز جارحانہ ہوتا ہے. پہلے تھوڑا نرمی سے سمجھایا ابھی نا، اور نہیں مانا نا تو پھر کمان چھوٹتی ہے. کتنی بار کہوں دیکھ اب اگر تو نے کیا نا تو میرے سے کوئی برا نہیں ہوگا، تو یہ کیا ہے، وہ کیا سمجھے گا، عزت پیدا ہوگی. اگر سمجھ بھی گیا تو اندر میں آپ کی محبت نہیں پیدا ہوگی، دل میں نفرت اس کے اندر موجے مارے گی. تو اس لیے وہ سبھی کو چاہیے کہ نرمی پیدا کرے اپنے اندر، کہ غصے سے نقصان ہوتا ہے. حدیث پاک میں کہ جس کا غصہ کسی گناہ کے بعد ہی ٹھنڈا ہوتا ہے اس کے لیے ایک جہنم کا دروازہ مخصوص ہے، فکس ہے ایک گیٹ جہنم کا، اس سے ایسا شخص داخل ہوگا. تب غصہ آ گیا تو خالی بولتے ہیں منہ توڑ دوں گا، اور بعض لوگ فائر بھی کر دیتے ہیں غصے میں، جان سے مار ڈالتے ہیں، تو گناہ تو کیا نا اس نے، اسی طرح منہ توڑ دیا تب بھی گناہ کیا، زور سے گھورا ڈرانے والے انداز میں تب بھی گناہ کیا، اس کو ناحق جھاڑ دیا تب بھی گناہ کیا، دانت پیسے دل آزار انداز میں تب بھی گناہ کیا. تو غصے میں جھوٹ بھی بولتے ہیں، غصے میں دھوکہ بھی دیتے ہیں، تڑیاں بھی دیتے ہیں، پتہ نہیں کیا کیا کرتے ہیں، غیبتیں بھی کرتے ہیں غصے میں، تہمت ڈال دیتے ہیں، بدنام کرتے ہیں، غصہ کسی پر آ گیا تو اس کو بغض و کینہ دل میں بٹھا لیتے ہیں، پتہ نہیں کیا کیا اس سے مطلب جرائم کرتے ہیں غصے کی وجہ سے. تو جس کا غصہ کسی گناہ کے بعد ہی ٹھنڈا ہوتا ہے تو وہ دیکھ لیں آپ، جہنم کا گیٹ اس کے لیے فکس ہے کہ اس سے وہ داخل ہوگا. اللہ تعالیٰ سے ہم پناہ مانگتے ہیں، اللہ تعالیٰ ہم کو نرمی نصیب فرمائے.